السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا وصلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والذين جاهدوا فينا لنهدينهم سبلنا وإن الله لمع المحسنين وقال الله تعالى ومن جاهد فإنما يجاهد لنفسه إن الله لغني عن العالمين وقال الله سبحانه وتعالى كنتم خير أمة أخرجت للناس تأمرون بالمعروف وتنهون عن المنكر وتؤمنون بالله وقال الله سبحانه وتعالى قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين وقال الله سبحانه وتعالى يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهليكم نارا صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. میرے محترم دوستو بزرگو بھائیو اللہ تعالی بڑو مہربانی আমাদের প্রতি দয়া এবং অনুগ্রহ যে তিনি আমাদেরকে বহুত বড় একটা মর্যাদা সম্পন্ন কাজের এবং মেহনতের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জুড়েছেন। আল্লাহ যদি আমাদেরকে না জুড়তেন এই মেহনতের সাথে আমরা জুড়তে পারতাম না। এই ফেতনার যুগে ফাসাদের যুগে আল্লাহ দাওয়াত ও তবলিগের নামে দিনের এই আজিম মেহনতের সাথে আমাদেরকে জুড়বার তৌফিক দিয়েছেন, আল্লাহ তাআলা শুকর আদায় করি।
بسم الله الرحمن الرحيم والحمد لله رب العالمين وصلى الله وسلم على النبي الكريم وعلى آله وصحبه أجمعين ما بعد. Our respected Sheikh begins by praising Allah Tabaraka wa Ta'ala and then sending salutations to Nabi Sallallahu Alaihi Wasallam, and then he recites a few verses from the Quran, and then respected Sheikh begins by saying that it is only the blessing of Allah Tabaraka wa Ta'ala and His favor upon us. That's truly His blessing that He has allowed us to be a part of this Mubarak effort. That it is only through the fadl and karam of Allah, through His mercy and His blessings, that we are able to be part of this effort of da'wah and tabligh. That in times of fitna, in times of tribulation, in times of corruptions like this, that we are able to be connected to an effort like this, it is through the blessings of Allah tabarak wa ta'ala. And for this we ought to do shukr of Allah tabarak wa ta'ala.
Amra amader joggota bole ei kaaje lagini, Allah ta'ala amader ke lageche. Ei kaam ta holo কারে নবুয়ত। মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ বলতেন, মই ইয়কিন করতা হুম ইয়ে কাম নবুয়ত ওয়ালা কাম হয়, এই কামটা নবুয়ত ওয়ালা কাম, এটার আমি বিশ্বাস করি, ইয়কিন করি।
We did not become a part of this effort because of any merit or any experience or any good from our end. Rather, it's only from the fadl of Allah tabarak wa ta'ala. Because my dear brothers and elders, this effort is the effort of the Anbiya alayhi salatu wasalam. This is the effort of prophethood, the effort of nubuwa. And Mawlana Ilyas rahmatullah alayhi, he says that I believe and I have certainty that this effort is the effort of nubuwa. This effort is on this is the continuance, is continuance of the effort of prophethood.
Kono nobi joggota bole nobi hon nai, borong Allah taala taderke choice korchen tai tara nobi hoyechen. আল্লাহ তাআলার চয়েস ছাড়া, আল্লাহ তাআলার বাছাই ছাড়া কেউ নবী হইতে পারে না। ভোট নোট মানুষের সমর্থন, দলীয় সমর্থন নবুয়ত পাওয়ার জন্য যথেষ্ট কারণ নয়। সারা দুনিয়ার মানুষ যদি কাউকে নবী হিসেবে একমত পোষণ করে তাহলে সে নবী হইতে পারবে না যতক্ষণ না আল্লাহ তাকে নবী হিসেবে চয়েস না করবেন, বাছাই না করবেন। এই জন্য নবুয়ত প্রাপ্তি, নবুয়ত লাভ করা মানুষের যোগ্যতার উপর নির্ভর করে না, এমনিভাবে নবুয়তের মেহনত যোগ্যতা বলে করা যায় না, আল্লাহ যাকে চয়েস করেন বাছাই করেন সেই নবুয়তের মেহনত করতে পারে, নবুয়তওয়ালা কাম করতে পারে।
Our respected Sheikh continues and says that prophethood, being a prophet, is not based on a merit or capability or the capacity of a person. Rather, being a prophet, it is something that Allah Tabaraka wa Ta'ala chose the Nabi to become a prophet. So it is only whom Allah Tabaraka wa Ta'ala chooses from amongst the human beings that they can become the prophets. In fact, if the entire human population was to agree and nominate a person to be a prophet, then, and Allah Tabaraka wa Ta'ala has not chosen this person to be a prophet, then even then this person would not be a prophet. And similarly, the effort of nubuwa, the effort of prophethood is similar, that it is not based on the capabilities of a person or the merit of a person or the expertise of the person. Rather, he is chosen from Allah Tabaraka wa Ta'ala, just the way the prophets are chosen by Allah Tabaraka wa Ta'ala. Those who continue the effort of prophethood are also chosen by Allah Tabaraka wa Ta'ala. And it is not based on a person's expertise or lineage or a person's standing in society or how this person is.
জনসমর্থনে প্রেসিডেন্ট হইতে পারে, জনসমর্থনে প্রধানমন্ত্রী হতে পারে, জনসমর্থনে মন্ত্রী হতে পারে, কিন্তু জনসমর্থনে নবী হতে পারে না।
A person based on his lineage, a person based on where he was born and how he was born, may become a prime minister, may become a president, may become a minister, may become a ruler. But a person who is a prophet, or a person who is connected to this effort of da'wah, will not be connected because of his lineage, will not be connected because of where he's born and where, how he was born.
Amra je ei dawater kajer sathe jurchi, ei dawater kam to nabuwat wala kam, nobider mehnat, nobirai dawater kam niye duniyate ashten. Nobider purbe manush jahil chilo, manush oggo chilo, manush Allah ke janto na, akhirat ke janto na, manush tar porinoti somporke, tar anjam somporke janto na je tar কি হবে, আখরাতে কি হবে, মতের পরে তার কি হবে, অজ্ঞ ছিল। নবীরা মানুষকে জ্ঞান দান করেছেন আল্লাহর পক্ষ থেকে, যে না তোমাদের জীবন আছে মরণের পরে, চিরস্থায়ী এক জীবন আছে, সেখানে তোমাদের সুখ দুঃখের বিষয় আছে, সেখানে তোমাদের প্রয়োজন এবং জরুরতের বিষয় আছে, সেগুলোর ব্যবস্থাপনা তোমাদেরকে দুনিয়াতেই করতে হবে। এগুলার জ্ঞান নবীরা মানুষকে দান করেছেন।
This effort of da'wah is the effort of prophets. Before, when the prophets came, when the Anbiya alayhi salatu wasalam came to the people, that their purpose was to remind people, because people did not know about the reality of this life. People did not know what their purpose in life was. People did not know about the hereafter and the life that's coming. So the Anbiya alayhi salatu wasalam, they came and they brought sense into the people, because people were senseless. People did not realize the importance of this life and the next. So the Anbiya alayhi salatu wasalam, they came and informed the people that this life you have is like temporary. What you have to work for is the hereafter that's coming. You have to work for the life that's coming. And so this effort the Anbiya alayhi salatu wasalam did was on the people by reminding them about the hereafter. That in this life you will be here for a while, for a short time, and you have to work for the life that's coming. And how will you prepare for the life that's coming? By working and cultivating on your iman and a'mal in this dunya, and then you can be prepared for the hereafter. Because the hereafter that will come will have no ending. It is forever. And how you have to be prepared is in this short life that you had. So this was the responsibility of the Anbiya alayhi salatu wasalam. Before Anbiya alayhi salatu wasalam came, people did not know. They were deprived and they had no sense of direction and no sense of knowledge. The Anbiya alayhi salatu wasalam came and they brought this divine knowledge. They brought this divine guidance to the people.
প্রত্যেক যুগে নবী এসেছেন, নবী এসে মানুষকে দাওয়াত দিয়েছেন আল্লাহ তাআলার দিকে, আল্লাহর পরিচয় দিয়েছেন। তিনি বলেছেন আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহু, হে লোকেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো শক্তি নেই, এ আসমান ও জমিনের একজন স্রষ্টা আছেন, যিনি আসমান ও জমিনকে বানিয়েছেন, যিনি পাহাড় পর্বত এবং যিনি সমুদ্র মহাসমুদ্র আর যিনি চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্রকে বানিয়েছেন এবং এগুলোর জন্য অবস্থান ঠিক করে দিয়েছেন, এই সব কিছু তার নিয়ন্ত্রণে আছে। তার নিয়ন্ত্রণের বাইরে কোনো জিনিস নেই। রাত এবং দিন, মৌসুমের পরিবর্তন, রাত্রি ছোট হওয়া, দিন বড় হওয়া, দিন ছোট হওয়া, রাত্রি বড় হওয়া, এই সবগুলোর মধ্যে তার নিয়ন্ত্রণ রয়েছে। তিনি মহান, তিনি স্রষ্টা, তিনি যা চান তাই করতে পারেন, যখন চান তখন করতে পারেন, যেমন চান তেমন করতে পারেন। তার উপর কারো চলে না, কিন্তু তার হুকুম সবার উপর চলে। তার উপর কারো অধিকার নেই, তার উপর কারো ক্ষমতা চলে না, কিন্তু তার ক্ষমতা সব কিছুর উপর চলে। তিনি মহান, তিনি আল্লাহ, তিনি তোমাদের সর্বময় ক্ষমতার অধিকারী এবং তোমাদের সকল বিষয়ের তিনি জিম্মাদার, তিনি তোমাদের সকল জরুরত পুরা কারণওয়ালা।
My respected elders and brothers, respected Sheikh continues and says that the Anbiya alayhimu salatu was salam, each prophet was sent for an era, for a generation, for a century, and he came and he worked on these people. And what was his responsibility? What was his message? أَيُّهَا النَّاسِ قُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ تُفْلِحُوا. The O people, proclaimed that there's unworthy of worship except Allah and you'll be successful. That their message and their responsibility was to guide people about who Allah tabarak wa ta'ala is. They invited people to Allah tabarak wa ta'ala. They invited people to recognize who Allah tabarak wa ta'ala is. That today, the sky that we see, the earth that we see, that is by Allah tabarak wa ta'ala, is maintained, created by Allah tabarak wa ta'ala. The skies and the oceans and the rivers and the seas that we see is all made and maintained by the qudrat of Allah tabarak wa ta'ala. The day and the night, the sun and the moon, that is by Allah tabarak wa ta'ala. The lengthening of the day, the shortening of the night, or vice versa, shortening of the day and the lengthening of the night, that is also by the qudrat of Allah tabarak wa ta'ala. Everything that is happening by the qudrat of Allah tabarak wa ta'ala, through the power of Allah tabarak wa ta'ala. The season change from one to the other, the weather changes, that is from Allah tabarak wa ta'ala. My dear brothers, the Anbiya alayhi salatu wasalam came and reminded that message, that Allah tabarak wa ta'ala is the dua, Allah tabarak wa ta'ala is independent, Allah tabarak wa ta'ala does not need anyone. We need Allah tabarak wa ta'ala, but Allah does not need anyone. Allah tabarak wa ta'ala controls everyone. No one controls Allah tabarak wa ta'ala. Whatever Allah decides will happen, whatever humans decide will not take place. Anything that Allah tabarak wa ta'ala says will take place on top of, against, or for humanity. But whatever humanity does cannot go against Allah tabarak wa ta'ala. This is the effort that Anbiya alayhi salatu wasalam came to teach us, that Allah tabarak wa ta'ala is the greatest. Allahu Akbar, that Allah is the greatest. There is none worthy of worship except Allah. There is none greater than Allah tabarak wa ta'ala. The Anbiya alayhi salatu wasalam came, the prophets came, and they taught this message to insan. They taught this message to insan to cultivate this message within their hearts, the greatness of who Allah tabarak wa ta'ala is.
আম্বিয়া আলহামসাল্লাম মানুষকে আল্লাহ তাআলার ইবাদতের দিকে, আল্লাহ তাআলার বন্দেগীর দিকে দাওয়াত দিতেন। হে মানুষ, আল্লাহ তোমাদের খালেক, আল্লাহ তোমাদের মালিক, আল্লাহ তোমাদের স্রষ্টা, আল্লাহ তোমাদের রিজিক দাতা, রুজি দাতা, আল্লাহ তোমাদের সকল প্রয়োজন পুরাকারী। সেই হিসাবে তোমরা আল্লাহকে আল্লাহ হিসেবে বিশ্বাস করো, আল্লাহ হিসেবে আল্লাহকে মানো এবং আল্লাহর হুকুম মতো জীবনযাপন করো। আল্লাহ যেভাবে তোমাদেরকে হুকুম দেন সেইভাবে তোমরা জীবনযাপন করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন এবং আল্লাহ তোমাদের দুনিয়ার জীবনকেও সুন্দর করে দিবেন, আখিরাতের জীবনকেও সুন্দর করে দিবেন।
Respected Sheikh continues and says, the Anbiya alayhimu salatu wasalam, they came and they gave the da'wah, they called insan, they called people towards the ibadah of Allah tabarak wa ta'ala, towards the worship of Allah tabarak wa ta'ala. And they reminded insan that the rizq is in the hands of Allah tabarak wa ta'ala. That Allah tabarak wa ta'ala, He is our creator, He is our khaliq. He is the one that created us and He is the one that will sustain us. That the sustenance of our life is in the hands of Allah tabarak wa ta'ala. So the Anbiya alayhimu salatu wasalam came and they reminded us that we have to be subservient to Allah tabarak wa ta'ala. We have to submit to Allah tabarak wa ta'ala. When we submit to Allah tabarak wa ta'ala, when we engage in worship of Allah tabarak wa ta'ala, then Allah tabarak wa ta'ala will take Allah Tabarak wa Ta'ala promises that He will take care of our dunya, our matters of this dunya, our matters of the sustenance, and Allah Tabarak wa Ta'ala also responsible for the matters of our akhirah. And this is the message that Anbiya alayhi salatu wasalam brought to bring within our hearts, that the rizq is in the hands of Allah. Our responsibility is to connect to the worship of Allah Tabarak wa Ta'ala, because the matters of sustenance is not in our hands, is in the hands of Allah Tabarak wa Ta'ala.
Zumin theke niye asman porjonto ebong ekta এক ফোঁটা পানি থেকে নিয়ে মহাসমুদ্র পর্যন্ত, একটা ছোট্ট পিঁপড়া থেকে নিয়ে জিবরাইল আসলাম পর্যন্ত, যত বড় মখলুক হোক আর যত বড় ছোট হোক, ছোট মখলুক হোক, বড় মখলুক আর ছোট মখলুক, প্রত্যেকে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলার প্রতি মুখাপেক্ষি, আর আল্লাহ কোনো অবস্থাতে কোনো মখলুকের প্রতি মুখাপেক্ষি নন। সেহেতু ইবাদত এবং বন্দেগি শুধু আল্লাহ তাআলারই করা যাবে, আর কারো বন্দেগি করা যাবে না, কারো ইবাদত করা যাবে না। এবং সেই আবাদত কীভাবে করতে হবে, সেই বন্দেগি কীভাবে করতে হবে, তার তরিকা ও নিয়ম দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে তোমাদের কাছে পাঠিয়েছেন। আমরা যেভাবে আল্লাহ তাআলার ইবাদত করি, আল্লাহ তাআলার বন্দেগি করি, আল্লাহ তাআলার হুকুম মতো আমরা আমাদের জীবনকে ব্যবহার করি, তোমরাও আমাদের অনুকরণে, আমাদের আনুগত্যের সাথে আল্লাহ তাআলার হুকুম অনুবিদ আমাদের বাতানো তরিকায় জীবনযাপন করো, তাহলে আল্লাহ তোমাদের প্রতি সন্তুষ্ট হবেন, তোমাদের দুনিয়ার জীবনকে আল্লাহ সুখময় করে দিবেন, আখিরাতের জীবনকে আল্লাহ তাআলা অনন্তকালের জন্য সুখময় করে দিবেন।
Respected Sheikh, and now the continues and says that Allah Tabarak wa Ta'ala, in the sight of Allah Tabarak wa Ta'ala, be it an ant or the vast or the greatest creation of Jibreel alayhi salatu wasalam, Jibreel alayhi salam, be it a droplet of water or the vastness of the oceans, or be it the skies of the earth, regardless of how great the creation is or how insignificant it is, every single creation of Allah Tabarak wa Ta'ala is dependent and reliant on Allah Tabarak wa Ta'ala. But Allah Tabarak wa Ta'ala, on the other hand, is not dependent and reliant on any of His creation. So my dear brothers, the Anbiya alayhi salatu wasalam, they came and they brought this message. They relayed this message to humanity, that therefore, because every creation of Allah, regardless of how great or how small the creation of Allah is, every creation of Allah is reliant and dependent on Allah. Therefore, Allah is the only one that is worthy of worship. And how can we worship Allah Tabarak wa Ta'ala? How can we do ibadah of Allah Tabarak wa Ta'ala the way that we please Allah Tabarak wa Ta'ala? The Anbiya alayhi salatu wasalam came and said that follow me and my life, because I have been sent to teach you how you can please Allah Tabarak wa Ta'ala. So by following and doing the obedience and the ita'ah of Anbiya alayhi salatu wasalam and following their lifestyle, can we only please Allah Tabarak wa Ta'ala. And when we please Allah Tabarak wa Ta'ala, then Allah Tabarak wa Ta'ala, the Anbiya alayhi salatu wasalam relayed the message on to humanity, that when you please Allah Tabarak wa Ta'ala, Allah Tabarak will take care of this life. Allah Tabarak wa Ta'ala will give you happiness in this life. Allah will give us joy in this life. Allah will give us peace and contentment in this life. And then Allah Tabarak wa Ta'ala, in the life that is coming, which will be forever and forever, Allah Tabarak wa Ta'ala will give us that joy, will give us that peace, and will give us the success and salvation, with the condition that we have the obedience of Allah Tabarak wa Ta'ala, the submission to Allah Tabarak wa Ta'ala, and the way shown by the Anbiya alayhi salatu wa salam.
তোমরা নবীরা বলেন যে মানুষকে কথা বলতেন যে তোমরা চাও তোমাদের অবস্থার উন্নতি করতে, দুনিয়াতে আখেরাতে সব জায়গায় তোমরা উন্নতি জীবনের অধিকারী হও, তোমাদের নিরাপদ জীবনের অধিকারী হও তোমরা চাও, কিন্তু সেটা বস্তুর উপর নির্ভর করে না, বস্তুর সাথে কোনো সম্পর্ক নাই। আল্লাহ তাআলা অবস্থার উন্নতি এবং অবনতি, অবস্থাকে সুন্দর করা, অবস্থাকে ধ্বংস করে দেওয়া, এগুলা নির্ভর ধন সম্পদ মাল আসবাবের উপর নির্ভরশীল নয়, বরং এগুলো হলো মানুষের আমলের উপর নির্ভরশীল। মানুষের আমল যদি ভালো হয়, তাহলে আল্লাহ তাআলা তার ভালো আমলের কারণে তার অবস্থাকে ভালো করে দিবেন, দুনিয়াতেও আখেরাতেও। আর যদি মানুষের আমল খারাপ হয়, মানুষের আমল নষ্ট হয়ে যায়, তো তার কাছে যতই দুনিয়াবী আসবাব থাকুক, যতই সে উন্নত প্রযুক্তির অধিকারী হোক না কেন, আল্লাহ তাআলা তার দুনিয়ার জীবনকে ধ্বংস করে দিবেন, আখিরাতের জীবনকে ধ্বংস করে দিবেন। ফেরাউন, নমরুদ, কারুন, সাদ্দাদ, কৌমে আদ, কৌমে সমুদ, এদের সব ঘটনা আল্লাহ কোরআন পাকের মধ্যে উল্লেখ করেছেন, বয়ান করেছেন। এদের কাছে দুনিয়াবী আসবাব ছিল, দুনিয়াবী প্রযুক্তি ছিল, ওই যুগের উন্নত প্রযুক্তি ছিল, সব কিছু ছিল, কিন্তু এদের আমল ভালো ছিল না, তাই আল্লাহ তাআলা এদের হালাত আর অবস্থাকে ধ্বংস করে দিয়েছেন, দুনিয়াতেও ধ্বংস করে দিয়েছেন, আর আখরাতের ব্যাপারেও খবর দিয়েছে যে তারা তাদের আখরাতও বরবাদ হয়ে গেছে। আর সাহাবা একরাম তার মোকাবেলাতে যারা ইমান আমলওয়ালা ছিল, যারা আল্লাহর হুকুম নবীর তরিকায় চলে নিজেদের আমলকে সুন্দর করেছিল, আল্লাহ তাআলা তাদের দুনিয়ার জীবনকে উন্নত করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, যদিও তাদের কাছে দুনিয়াবি আসবাব এবং দুনিয়াবি কোনো উন্নত প্রযুক্তি তাদের কাছে ছিল না, বরং তারা অত্যন্ত দুর্বল ছিল দুনিয়াবি আসবাবের লাইনে, ঘর বাড়ি এবং প্রযুক্তির লাইনে খুবই কমজোর ছিল, অভাব অনটনে ভরা জিন্দগি ছিল, কিন্তু তারা ইমান ও আমলওয়ালা ছিল, আল্লাহর হুকুম ও নবীর তরিকে জীবন যাপন করানোওয়ালা ছিল। তো আল্লাহ তাআলা এই জন্য তাদের দুনিয়ার জিন্দগিটাকেও নিরাপদ করে দিয়েছেন, সুন্দর করে দিয়েছেন, এবং আখরাতের জিন্দগি সম্পর্কেও আল্লাহ খবর দিয়ে দিয়েছেন যে আল্লাহ তাদের প্রতি সন্তুষ্ট।
Our respected Shaykh Al-Kitab says, the Anbiya alayhimus salatu wasalam came and they said to their people that you want success, you want safety, you want salvation, then success and peace and salvation that you're looking for is not in this materialistic things of this world. It is not based on your technology, it is not based on your agriculture, it is not based on your advancements and your civilization. Rather, it's completely based on your a'mal and your connection to Allah tabarak wa ta'ala. So Anbiya alayhimus salam, they brought that message. And it wasn't that Allah tabarak wa ta'ala did not make the success, or did not make the rate of success, or the rate of advancement, or the happiness, or the joy of this life based on a person's power, or based on a person's technology, or based on a person's advancement, or his agriculture, or his status, or his wealth, or his power. Allah Ta'ala did not keep that, the success of this dunya or the akhirah connected to that. So the Anbiya alayhi wasallam came and relayed that message, that what you need to do is connect yourself with Allah tabarak wa ta'ala, with the ibadah of Allah tabarak wa ta'ala, because the success and the peace and the enjoyment and the joy relies on this, on your connection to Allah tabarak wa ta'ala, on your worship of Allah tabarak wa ta'ala, not on your physical means, not on what you think might bring you success. So my dear brothers, respected brothers and elders, our respected Shaykh continues and says that the people, Allah tabarak wa ta'ala brings us the stories of in the Quran, and these stories serve as an example for us. The stories of Fir'aun, Haman, Qarun, the stories of Qawm Ad and Qawm Thamud, that they had all the means that a person could think about. They had the power, they had the fame, they had the civilization, they had the advancements. So they had that which a person would make a person think that this is success. But rather what happened, because they didn't have the connection to Allah tabarak wa ta'ala, the messages, the Anbiya alayhi wasallam brought that message, that is not based on what you have in this dunya, it's rather based on your connection to Allah tabarak wa ta'ala, your ibadah with Allah. So they had all the means in the dunya, but Allah tabarak wa ta'ala showed them that within this dunya they were destroyed, they had nothing left, and for the akhirah they will obviously have nothing left. And on the other hand, my respected elders and brothers, our Shaykh gives the example of our Sahaba radiallahu anhum. That on the other hand, our Sahaba radiallahu anhum, they didn't have the advancements in terms of agriculture, they didn't have the advancements in terms of technology, they didn't have those advancements in terms of civilization, in terms of poverty, they were living an overall poverty-stricken life. But my dear brothers, they had the connection with Allah tabarak wa ta'ala, they had the connection with the deen and ibadah of Allah tabarak wa ta'ala. So what did Allah tabarak wa ta'ala do, my dear brothers? Allah tabarak wa ta'ala gave them success in this life, Allah tabarak wa ta'ala gave them happiness in this life, and Allah tabarak wa ta'ala will give them and has given them success and happiness and salvation for the next hereafter. And so my brothers, the Anbiya alayhi salatu wasalam came with that message, that it is not what we have in this dunya, rather it is based on our a'mal with Allah and our connection to Allah tabarak wa ta'ala. If we have good a'mal in this dunya, if we have a good connection to Allah tabarak wa ta'ala in the dunya, Allah will give us happiness, Allah will give us the thing, Allah will give us the salvation and the success of this dunya and the akhirah. But if we do not have the a'mal that Allah tabarak wa ta'ala wants, if we do not have the ibadah and the connection to Allah tabarak wa ta'ala, then we will not have any success in this dunya nor in the akhirah.
আল্লাহ তাআলা দুই তিনজন নবীকে রাজত্ব দিয়েছেন, ধন দৌলত দিয়েছেন। সোয়ালক্ষ নবীদের মধ্যে বেশিরভাগকেই আল্লাহ তাআলা দুনিয়াবী ধন দৌলত, দুনিয়াবী রাজত্ব দেন নাই, বরং অভাব অনটন, গর্বত আর অভাব অনটনের মধ্যে তাদের জীবন কেটেছে। কিন্তু তারা প্রত্যেকেই তাদের যুগের বাতিলের মোকাবিলাতে সবচেয়ে শক্তিশালী ছিলেন এবং আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত ছিলেন। আল্লাহর সাহায্যে তারা বাতিলের মোকাবিলাতে তারা অগ্রগামী ছিলেন এবং বাতিলকে আল্লাহ তাআলা তাদের নবীদের দাওয়াতের দ্বারা, নবীদের মেহনতের দ্বারা আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন এবং হককে আল্লাহ তাআলা কায়েম করে দিয়েছেন এবং আল্লাহ নবীদের সাহায্য করেছেন। নবীরা আল্লাহ তাআলার আনুগত্য, আল্লাহ পাকের ইবাদত, আল্লাহ পাকের বন্দেগী, দোয়া ও কান্নাকাটির মাধ্যমে আল্লাহর সাহায্য প্রাপ্ত ছিলেন। এই জন্য বাতিন শক্তি যত বড়ই ছিল কিন্তু নবীর মোকাবেলায় কিছুই করতে পারেনি। নবী আল্লাহর সাহায্য প্রাপ্ত হওয়ার কারণে নবী সব জায়গায় জয়লাভ করেছেন এবং নবী সব জায়গায় গালিব ছিলেন। এই জন্য মেরে ভাই আর বুজুর্গ, এমনিভাবে আমরা সাহাবাদের জিন্দিগিও যদি দেখি তো দেখতে পাই সেখানেও গুটি কতক সাহাবাদেরকে আল্লাহ তাআলা দুনিয়ার লাইনে প্রশস্ততা দিয়েছেন। বেশিরভাগ সাহাবা কেরাম গরিব ছিলেন, বেশিরভাগ সাহাবা কেরাম অভাবী ছিলেন। সাহাবাদের ঘরের চুলায় মাসকে মাস আগুন জ্বলে নাই, সাহাবারা না খাইয়া ক্ষুধার্ত ছিল, সাহাবারা কখনো কখনো নামাজের কাতারে ফজরের নামাজ লম্বা হইত, নামাজের কাতার থেকে পড়ে যেত বুকের কারণে, ক্ষুধার কারণে বেশিক্ষণ দাঁড়ায় থাকতে পারতো না। কিন্তু তারা তাদের যুগের বাতিলের মোকাবেলায় পাহাড়ের চাইতেও মজবুত ছিলেন। তাদেরকে আল্লাহ তাআলা এত এত সাহায্য করেছেন যে বাতিল শক্তি তাদের চাইতে বহুগুণ বেশি হওয়া সত্ত্বেও আল্লাহ তাআলা সাহাবাদের মোকাবেলাতে তাদেরকে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছেন। মেরে মহতরম দোস্ত, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন এবং সাহাবারা আল্লাহর ইবাদত, আল্লাহর বন্দেগি এবং আনুগত্যের মাধ্যমে নামাজ, দোয়া, রোজা, হজ ও যাকাতের মাধ্যমে আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত ছিলেন, আল্লাহর পাকে সাহায্য প্রাপ্ত ছিলেন। মহতরম দোস্ত বুজুর্গ, আমরাও যদি সাহাবাদের অনুকরণে, নবীদের অনুকরণে আল্লাহর হুকুম, নবীর তরিকা মতো জীবনযাপন করে আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হইতে পারি, আজকের যুগের বাতিলও আমাদের ইনশাআল্লাহ মোকাবেলা করার মতো ক্ষমতা রাখে না। আল্লাহ তাআলা আমাদেরকে বাতিলের মোকাবেলায় জয় এবং আমাদেরকে বাতিলের মোকাবেলায় আল্লাহ গালিব করে দিবেন।
Respected elders and brothers, our respected Sheikh continues and says that the Anbiya alayhim as-salatu was-salam, if you look at them, then only three of them were those who were kings or possessed a large amount of wealth. And in the rest of the 100 Anbiya alayhim as-salatu was-salam, from the 125,000, 124,000 Anbiya alayhim as-salatu was-salam, they were poor. They didn't have the wealth. They didn't have the worldly materials and worldly means. But Allah tabaraka wa ta'ala, but every single one of these prophets, every single one of these prophets were in the front lines in the fight against batil. Every one of these prophets were in the front lines against falsehood. And every one of these prophets, they fought and they called people towards Allah tabaraka wa ta'ala. And they fought against the batil and Allah tabaraka wa ta'ala gave them success. Allah tabaraka wa ta'ala gave them victory. Allah tabaraka wa ta'ala made them dominant. Why, my dear brothers? Because the Anbiya alayhi wasallatu wasalam, that their hearts were connected to Allah tabarak wa ta'ala, that they would seek help to Allah tabarak wa ta'ala, they would make dua to Allah tabarak wa ta'ala, they would seek victory from Allah tabarak wa ta'ala. The connection was with Allah tabarak wa ta'ala, direct connection through their hearts. So whenever they were in trouble, they would raise their hands, they would cry to Allah tabarak wa ta'ala, they would connect to Allah tabarak wa ta'ala, so Allah tabarak wa ta'ala gave them success. Allah helped them from His help. Allah tabarak wa ta'ala, despite whatever number they faced, even if the batil was stronger than them, even if the falsehood was stronger than them, even if the enemy was stronger than them, despite whatever number they had, despite the less numbers on their side and more numbers on the enemy's side, they kept marching forward, they kept going forward, and they connected themselves with the help of Allah tabarak wa ta'ala. They made themselves dependent on Allah tabarak wa ta'ala, and Allah tabarak wa ta'ala helped them. Allah tabarak wa ta'ala gave them success and joy and victory, so they kept marching forward, until Allah tabarak wa ta'ala's deen became dominant, until Allah tabarak wa ta'ala's deen spread and falsehood completely died. And my dear brothers, the Sahaba radiallahu anhum, we look at them, and there's only a handful of Sahaba radiallahu anhum who were rich, who had amassed a large amount of wealth. The rest of the Sahaba radiallahu anhum, they were poor. They had a poverty-stricken life. But my dear brothers, if we look at the life of the Sahaba radiallahu anhum, and we see that the same thing, that the Sahaba radiallahu anhum, that despite their financial situation, despite the financial, whatever capabilities they were in, when it comes to the deen, when it comes to the a'mal, they're connected to Allah tabarak wa ta'ala. They would stand in salah, they would do zakah, they would do hajj, they would do sawm, they would do fasting, they would do all of the ibadat with Allah tabarak wa ta'ala, make dua to Allah tabarak wa ta'ala, connected themselves to Allah tabarak wa ta'ala. So when they connected themselves to Allah tabarak wa ta'ala, Allah tabarak wa ta'ala's nusra was sent down to them, Allah tabarak wa ta'ala's help was sent down to them, they became eligible to receive the help of Allah tabarak wa ta'ala. When they became eligible to receive the help of Allah tabarak tabarak wa ta'ala, and they had the help of Allah tabarak wa ta'ala with them, then my dear brothers, they kept marching forward like the Anbiya alayhi salatu wasalam did. That regardless of what batil came in front of them, regardless of what falsehood came in front of them, they kept marching forward, they kept moving forward, their fight against batil continued, and they kept being joyous. That we look at the stories of the Sahaba radiallahu anhum, that sometimes they're such few in number, and the batil, the enemies, are such large in number, that the numbers of the Sahaba are so few, and the numbers of the enemy are so large, yet, my dear brothers, there was no doubt in the life of the Sahaba. There was no doubt in the heart of the Sahaba, because they had connection with Allah tabarak wa ta'ala. They made themselves dependent on Allah tabarak wa ta'ala. They got victory from Allah tabarak wa ta'ala, and they kept marching forward. And when they kept marching forward, despite the large number of the enemies, despite this small number, Allah tabarak wa ta'ala gave them success. Allah tabarak wa ta'ala gave them victory. Allah tabarak wa ta'ala made them dominant over the earth. And my dear brothers, so then they became the ones who are dominant on this earth. They became the ones whose rule was there, and they won against falsehood. They won against all enemies. And so my dear brothers, our respected Sheikh continues and says that my dear respected brothers and elders, that if we who are continuing the effort of the Anbiya alayhi salatu wasalam and the Sahaba radhiallahu anhum do the same thing by connecting ourselves to Allah tabarak wa ta'ala, by making ourselves subservient to Allah tabarak wa ta'ala, by connecting to Allah through our dua, through our salah, our sawm, our hajj, our zakat, and through our a'man and our ibadah, then my dear brothers, a time will come where Allah tabarak wa ta'ala will also give us victory. Allah tabarak wa ta'ala will also give us success. And we will keep marching forward despite the numbers, even in this time and age, despite how successful the enemy might seem, how successful the falsehood and batil might seem. But if we connect ourselves to Allah tabarak wa ta'ala, we can keep marching forward, and we will also attain that salvation and that success and that victory.
Nobody shonka komchi batilir mukabilate Hintu আল্লাহ তাআলার সাথে তাদের সম্পর্ক ছিল, আল্লাহর সাথে তাদের তাল্লুক ছিল, আল্লাহর উপরে তাদের ইমান ছিল, ইমানের মাধ্যমে আল্লাহর সাথে তাদের তাল্লুক ও সম্পর্ক ছিল। যে সম্পর্কের কারণে, যে তাল্লুকের কারণে তারা আল্লাহ তাআলার সাহায্য প্রাপ্ত হয়েছিলেন। তাই তারা সংখ্যা কম হওয়া সত্ত্বেও, বাহ্যিক দুর্বলতা সত্ত্বেও, আসবাবের লাইনে এবং বস্তুর লাইনে দুর্বলতা সত্ত্বেও আল্লাহ তাআলা তাদেরকে শক্তিশালী বানাইছিলেন। তারা বাতিলের মোকাবেলায় অত্যন্ত শক্তিশালী ছিল। এমনিভাবে সাহাবায়ে কেরাম, তারা সংখ্যা কম ছিল, তাদের কাছে দুনিয়াবী আসবাব এবং দুনিয়াবী প্রযুক্তি অনেক কম ছিল, কিছু শূন্যের খাতায় বলা যায় যে শূন্য ছিল, কিছুই ছিল না। কিন্তু আল্লাহর সাথে তাদের সম্পর্ক ছিল, তাদের আল্লাহ তাআলার উপর গভীর ইমান ছিল এবং গাঢ় ইমান ছিল, এবং তাদের ইয়াকিন ছিল আল্লাহর ওয়াদার উপরে, যে আল্লাহ তাআলার ওয়াদা হক, ইন্না ওয়াদা আল্লাহ হাক্কুন, যে আল্লাহর ওয়াদা হক, ফালা তাগুররান্নাকুমুল হায়াতুদ দুনিয়া ওয়ালা ইয়াগুররান্নাকুম বিল্লাহিল গুরুর, যে আল্লাহ পাকের ওয়াদা হক, দুনিয়া তোমাদেরকে ধোকার মধ্যে ফেলে না দে। সাহাবাদেরকে দুনিয়া ধোকার মধ্যে ফেলতে পারে নাই, নবীদেরকে দুনিয়া ধোকার মধ্যে ফেলতে পারে নাই। নবীরা আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন করেছিলেন, যে আল্লাহর সাহায্য অত্যন্ত নিকটে, ইনতানসুরুল্লাহ ইয়ানসুরকুম, তোমরা যদি আল্লাহর দিনে সাহায্য করো তা আল্লাহ তোমাদের সাহায্য করবেন, এ কথার উপর নবীদের ইয়াকিন ছিল। হযরত মাওলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাইহি বলতেন যে এই কথা বলে যে আল্লাহর দিনে সাহায্য করলে আল্লাহ তাআলা তার সাহায্য করবেন, আর এই কথার উপর যদি ইয়াকিন না হয় তা আমি তো মনে করি লোকটা ফাসেক। এই জন্য মহতরম দোস্ত আর বুজুর্গ, আল্লাহ পাকের ওয়াদার মধ্যে কোনো সন্দেহ নাই। নবীরা আল্লাহর ওয়াদাকে ইয়াকিনের সাথে বিশ্বাস করেছেন, সাহাবা একরামও আল্লাহ তাআলার ওয়াদার উপরে ইয়াকিন করেছিলেন এবং আল্লাহ পাকের হুকুম অনুযায়ী জীবনযাপন করেছিলেন। সংখ্যা কম হওয়া সত্ত্বেও, আসবাবের লাইনে দুর্বলতা থাকা সত্ত্বেও, বস্তুর লাইনে দুর্বলতা থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা নবীদেরকে প্রত্যেক যুগে বাতিলের মোকাবেলায় গালিব করেছেন এবং বাতিলের মোকাবেলায় বিজয়ী করেছেন। এমনিভাবে আল্লাহ সাহাবাদেরকেও প্রত্যেক যুগে বাতিলের মোকাবেলাতে তাদেরকে বিজয় করেছেন, আল্লাহ তাদেরকে সাহায্য করেছেন। আমরাও যদি নবীদের অনুকরণে, সাহাবাদের অনুকরণে আল্লাহর উপর বিশ্বাস করি, আখিরাতের উপর বিশ্বাস করি, আল্লাহর ওয়াদার উপর ইয়াকিন করি এবং আল্লাহর দিনের নুসরত এবং সাহায্য করি, তো ইনশাআল্লাহ আজিজ আল্লাহ তাআলা আমাদেরও সাহায্য করবেন। আমাদের কদমকেও আল্লাহ তাআলা ওই সাব্বিত আকদামাকুম, আল্লাহ আমাদের কদমকেও জমা দিবেন, মজবুত করে দিবেন, দৃঢ় করে দিবেন বাতিলের মোকাবেলাতে।
Respected elders and brothers, our respected Sheikh Alda continues and says that as mentioned The Anbiya alayhi salatu salam, despite their few in number, they did not have much of the physical means or the resources that the enemies had. They didn't have the numbers that the enemies had. They didn't have the wealth that the enemies had. Despite that, my dear brothers, they had the connection and yaqeen on Allah tabarak wa ta'ala. They were certain on the belief in Allah tabarak wa ta'ala. And the Sahaba radiallahu anhum also, that in terms, if we could look at the wealth of the Sahaba, perhaps there was nothing. They were close to zero, they were close to zilch. That they had nothing in comparison to the wealth of the enemies. And they, in terms of asbab, they had very few. In terms of wealth, they had very few. In terms of resources, they had very few. But my dear brothers, what did they have? They had the iman, a deep-rooted iman in Allah tabarak wa ta'ala. A complete belief in Allah tabarak wa ta'ala, that Allah will bring them success. Allah will bring them victory. And so they had this yaqeen in Allah tabarak wa ta'ala. They had this certainty in Allah tabarak wa ta'ala. And because of this certainty, Allah tabarak wa ta'ala gave them this victory. And then Allah tabarak wa ta'ala tells us in the Quran, فَلَا تَغُرَّنَّكُمُ الْحَيَاةِ الدُّنْيَا وَلَا يَغُرَّنَّكُم بِاللَّهِ الْغَرُورِ. And Allah tabarak wa ta'ala tells him that do not be deceived by this dunya. Let this dunya not deceive you. Let nothing deceive you from the way of Allah tabarak wa ta'ala. So my dear brothers, the Anbiya alayhi salam, they were not deceived by this dunya. Why? Because they had yaqeen. They were certain in Allah tabarak wa ta'ala. Their hearts were connected to Allah tabarak wa ta'ala. Deeper into Allah tabarak wa ta'ala. So the dunya did not affect them. The dunya did not deceive them. The Sahaba radiallahu anhum, they came. Their dunya also did not deceive them. The nothing of the dunya could shake their hearts, because the yaqeen is with Allah tabarak wa ta'ala. So my dear brothers, if we come and when we also doing this effort of da'wah, when we're doing this effort and we have this yaqeen in our hearts, we have this certainty in our hearts, this iman in our hearts, that Allah tabarak wa ta'ala will help us. Because Allah tabarak says, in tansurullah yansurkum wa yuthabbit aqdamakum. If you help Allah, Allah tabarak wa ta'ala will help you, and Allah tabarak wa ta'ala will make your feet firm. So if we have this yaqeen in Allah tabarak wa ta'ala, this certainty in our hearts, that if we are doing the effort of Allah tabarak wa ta'ala, if we're doing the effort of the deen Allah tabarak wa ta'ala, Allah will surely help me, Allah will surely grant me victory, Allah will make my feet firm, then my dear brothers, then Allah tabarak wa ta'ala will give us that. And the dunya will not be able to deceive us. That this life that we have, the life should not be able to deceive us. When we have the yaqeen in Allah tabarak wa ta'ala, this life and this dunya will not be able to deceive us. Our Hazrat Mawlana Ilyas rahmatullahi alayhi should say that I believe if a person does not acknowledge that if I do the effort of the deen of Allah tabarak wa ta'ala, that Allah tabarak wa ta'ala will and help me, if he does not acknowledge this fact, then I fear that this person is a fasiq. I fear this person is an evildoer, because Allah tabarak wa ta'ala mentions the Quran that if you help Allah, Allah will help us. Allah will help you, and Allah will make your feet firm. So my dear brothers, bringing this in our hearts, that our yaqeen should be in Allah tabarak wa ta'ala. Our hearts should be connected to Allah tabarak wa ta'ala. We firm that if we do the effort of the deen of Allah tabarak wa ta'ala, if we're in the mihna of the effort and the deen of Allah tabarak wa ta'ala, then Allah will surely grant us victory. Allah will surely make us successful, despite our numbers, despite how strong the battle seems, how strong the falsehood seems, how strong the enemy seems. If we have firm yaqeen in Allah tabarak wa ta'ala, then Allah tabarak wa ta'ala, like He gave the victory to Anbiya alayhi salatu wasalam, like He gave victory to the Sahaba radiallahu anhum, will also grant us victory.
Mere bhaiyo aur buzurgo, amader ke Allah raste ber hote bola hoy. Keno bola hoy? Poribesh poriborton korar jonno. কেননা আমরা এমন একটা পরিবেশে বসবাস করি যে পরিবেশটা 100% আসবাবের পরিবেশ, আসবাবের বস্তুবাদী পরিবেশ, যে পরিবেশের মধ্যে শুধু আসবাবেরই আলোচনা হয়, যে পরিবেশে বস্তুরই আলোচনা হয়, বস্তুর শক্তি, আসবাবের শক্তি, বস্তুর বড়ত্ব, আসবাবের বড়ত্ব, এগুলাই চিন্তা করা হয়, এগুলাই বলা হয়, এগুলাই শোনা হয়, বাচ্চারাও এগুলাই শুনে, এগুলাই বলে, এগুলাই দেখে, বড়রাও এগুলাই বলে, এগুলাই শুনে, এগুলাই দেখে, ঘরের মেয়েরাও এগুলাই দেখে, এগুলাই শুনে, এগুলাই বলে। এই যা কিছু সে শুনে, যা কিছু সে দেখে, যা কিছু সে বলে, যা কিছু সে চিন্তা করে, এগুলাই তার অন্তরের মধ্যে আসি বসে, তার অন্তর জুড়ে নেয়। সে চোখে দেখে আসবাব, টেকনোলজি অনেক শক্তি রাখে এটা, আর এই কথাটা তার কান শুনে, এই কথাটা তার দিমাগ চিন্তা করে, আর এটা তার অন্তরের মধ্যে আসি বসে, যে আসবাব টেকনোলজি শক্তিশালী, টেকনোলজি উন্নতি জীবনের একমাত্র ধারক বাহক, এগুলো সে তার দিলের মধ্যে আসি বসে, তখন টেকনোলজির প্রভুত্ব, টেকনোলজির বড়ত্ব, টেকনোলজির প্রয়োজনীয়তা সে অনুভব করে, কিন্তু সে ইমান সে অনুভব করে না, সে ইমানের প্রয়োজনীয়তা অনুভব করে না, ইমানের শক্তি সম্পর্কে কোনো ধারণা রাখে না, ইমান যে কত বড় শক্তি এটা সে বুঝে না, কারণ সে ইমানের পরিবেশে থাকে না, তার সবচেয়ে বেশিরভাগ সময় সে বস্তুর পরিবেশের মধ্যে কাটায়, অফিসে, আদালতে, দোকানে, খেতে খামারে, আর 24 ঘন্টা মোবাইলের মধ্যে সে দেখতে থাকে প্রযুক্তি, আর প্রযুক্তির বিভিন্ন রকমের উপকারিতা, এগুলো সে অনুভব করে, এগুলো সে চিন্তা করে, তার থিঙ্কিং শক্তি এর ভিতরেই সীমাবদ্ধ থাকে, এর বাইরে সে বাইরেতে পারে না, এর ভিতরে সে থাকে। আসবাবের জগতের ভিতরে থাকে, সে কী করি খালিকুল আসবাব যিনি তার শক্তি সম্পর্কে কীভাবে সে ধারণা করবে। এই জন্য তার অন্তরের ইকিন দুর্বল হয়ে যায়, তার ইমান কমজোর হয়ে যায়। তার ইমান ও ইকিন কমজোর হওয়ার কারণে আল্লাহর সাথে তার তাল্লুক ও সম্পর্ক কমজোর হয়ে যায়, তার আমলগুলো কমজোর হয়ে যায়, তার নামাজ, তার রোজা, তার হজ জাকাত, তার দোয়া, তার কান্নাকাটি এগুলো দুর্বল হয়ে যায়। নবীরা সবচেয়ে বড় হাতিয়ার নবীদের ছিল দোয়া, সবচেয়ে বড় হাতিয়ার নবীদের ছিল আমল, সাহাবাদের সবচেয়ে বড় হাতিয়ার ছিল দোয়া এবং দাওয়াত আর আমল। এগুলা দিয়ে তারা আল্লাহ তাআলার শক্তিকে আয়ত্ত করত আর এগুলা দিয়ে বাতিলের মোকাবেলায় তারা বিজয় লাভ করত। কিন্তু আজকে এই শক্তি থেকে আমরা বঞ্চিত, এর কারণ আমাদের পরিবেশ বস্তুবাদী পরিবেশ, আমরা যেখানে থাকি তাই আমাদেরকে বলা হয় যে এই বস্তুবাদী পরিবেশ থেকে আমরা কিছু আলাদা হই, সময় ফারেক করি, চার চার মাসের জন্য, চিল্লার জন্য, দূরের জন্য, দেরির জন্য আল্লাহর রাস্তা বের হইয়া আমলের পরিবেশ বানাই, তালিমের মাধ্যমে, ফজাইলের তালিম কিতাবের মাধ্যমে আমলের পরিবেশ বানাইয়া আমলের লাভ লোকসানগুলোকে বারবার শুনি এবং বলি, আলোচনা করি, তাহলে আস্তে 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 বস্তুবাদী একিন আর বস্তুবাদী বিশ্বাস আমাদের কমজোর হয়ে যাবে। আমলের দ্বারা জিন্দগি বানার একিন ও বিশ্বাস আমাদের অন্তরে শক্তিশালী হবে এবং আল্লাহর সাথে আমাদের সম্পর্ক কায়েম হবে। তখন আমরা দোয়া এবং আমলের মাধ্যমে আল্লাহর কাছ থেকে দুনিয়া আখেরাতের সমস্ত ফয়সালগুলো করাই নিতে পারব। আজকে তো আমরা চিন্তাও করতে পারি না। সাহাবায়ে কেরাম বস্তুবাদী জীবন সম্পর্কে তারা ভালোভাবে জ্ঞানও রাখতেন না, যে বস্তুকে তারা ভালোভাবে চিনতেন না। তারা তো ইমানকে চিনত, তারা তো আমলকে চিনত, তারা দোয়াকে চিনত, এগুলো সাহাবাদের কাছে পরিচিত জিনিস ছিল। আজ আমাদের কাছে সেগুলোর জায়গাতে আসবাব এবং বস্তু আর প্রযুক্তি এগুলোই হয়ে গেছে বড় জিনিস। এই জন্য দোস্ত আমাদেরকে বলা হয় এই পরিবেশ থেকে আমাদেরকে কিছু দিনের জন্য আলাদা হইতে হবে। যতক্ষণ পর্যন্ত পরিবেশ থেকে আলাদা না হইতেছি ততক্ষণ পর্যন্ত আমরা ইমানের স্বাদ, একিনের মজবুতি এবং আমলের ফায়দা আমরা অনুভব করতে পারব।
My respected brothers and elders, I respect the Shaykh Al-Dar continues and says that why are we told to go out in the path of Allah tabarak wa ta'ala? Why are we told that we need to go and leave our houses and go in the path of Allah tabarak wa ta'ala? The reason, my dear brothers and elders, I respect the Shaykh says, is because this dunya that we're living in, the environment that we're living in, the society that we live in, the homes that we live in, everything is calling us towards dunya. Everything is a reminder of the dunya. Everything is calling us to the world. Everything is calling us to wealth. Everything is calling us to technology. Everything is calling us towards means of asbab. Everything is calling us towards the materialistic world. So when a person is engrossed in this materialistic world, when all he sees, when all he hears, when all he talks about is the materialistic world, the asbab, then that will go into our heart, into his heart. That today, as a man, that today I am seeing the dunya, I am seeing the asbab, I am hearing about the asbab, I am talking about the asbab, then the asbab has come into my heart. The materialistic dunya has come into my heart. That our children, that's all they're seeing. They're seeing the dunya, they're hearing about the dunya, they're talking about the dunya has gone into their heart. Our masturat, they're seeing the dunya, they're talking about the dunya, and they're hearing about the dunya, so the dunya has come into their hearts. So my dear brothers, when a person is always seeing the dunya, he's seeing the benefits of technology, he's seeing the benefits of this materialistic world, he's seeing the benefit of wealth, he's seeing the benefits of advancement in our civilization, advancement in our technology, and a person is occupied with that, he hears that, he thinks about that, then my dear brothers, he's always surrounded by that, then that comes into his heart. And his yaqeen starts being developed on that. So his certainty in his heart is now this technology. And a person then grabs his mobile phone, and he's on his mobile phone, and he's searching through his mobile phone, and he's on his mobile phone. Everything that's on his mobile phone is telling him about technology, about the advancements of technology, about the peak of our era, about every asbab and every dunya means, and this materialistic world. So when a person is now limited and restricted to this world, his life is contained within this world. His life is contained within this materialistic world. So his heart, the more he thinks about it, the more he talks about it, the more he's preoccupied with it, then inside his heart then develops yaqeen on it. And now he's unaware of the akhirah. He's unaware of Allah tabarak wa ta'ala, unaware of the ibadah of Allah tabarak wa ta'ala. So my dear brothers, to get ourselves out from this, to get ourselves, because if a person is occupied with this entire time, then he will not be able to connect himself to Allah Tabaraka wa Ta'ala. My dear brothers, the Sahaba radiallahu anhum, what did they do? They did not occupy themselves with this technology. They did not occupy themselves with the world or the materialistic world. What they did, my dear brothers, they got victory through dua of Allah Tabaraka wa Ta'ala. They got victory by connecting to Allah Tabaraka wa Ta'ala. The Sahaba radiallahu anhum, how did they get victory? What did they do? They connected themselves to Allah Tabaraka wa Ta'ala. They made dua to Allah Tabaraka wa Ta'ala. They made da'wah to people. They called people towards Allah Tabaraka wa Ta'ala. They prayed salah. They did the ibadah of Allah Tabaraka wa Ta'ala. So when their hearts were occupied with the da'wah, when their hearts were occupied with the deen of Allah Tabaraka wa Ta'ala, their hearts were occupied with these matters, their hearts did not have this dunya. And that's how they got victory. That today our hearts are full of this materialistic world. Our hearts are full of this technology and this dunya. That's why we have no realization for the akhirah. So my dear brothers, what do we need to do? We need to get out of this environment. We need to get out of the environment and go to the environment, separate ourselves. If it's 4 months or 40 days, whatever time it is, be it far or near, be it for a short time or a long time, whatever time it is, that we need to separate ourselves from this materialistic world. So when we separate ourselves from the materialistic world and from the asbab and from technology, where we're not hearing about the dunya, we're not seeing the dunya, we're not talking about the dunya, then what is in our heart will slowly decrease. The reliance that we have in this dunya will slowly decrease, and it will eventually decrease, and slowly that will be filled with the reliance on Allah Tabaraka wa Ta'ala. So my dear brother, this is the purpose of going on the path of Allah Tabaraka wa Ta'ala. We leave our wealth, we leave our family. Why are we leaving it? So this realization can come in our hearts. We can distance ourselves from this dunya. We can distance ourselves from the distraction, my dear brother, like the Sahaba radhiallahu anhum did. And when when they were able to connect to Allah Tabaraka wa Ta'ala, they were able to get victory of Allah Tabaraka wa Ta'ala because of their direct connection with Allah Tabaraka wa Ta'ala. So when we go out, when we leave our homes, that we need to work on this. When we are empty, when we slowly empty our hearts from anything other, from the materialistic world, from the dunya, from the technology, and our heart is no longer relying on this asbab and what we see, then my dear brothers, slowly that heart will be filled with the yaqeen of Allah Tabaraka wa Ta'ala. So I said the heart will be filled with reliance on Allah Tabaraka wa Ta'ala, and then that will bring us success, that will bring us joy, that will allow us to move forward and march forward against the batil.
Mera muhtaram dostar buzurgo, ekjon manush panir moddhe dubonto obosthay. এই অবস্থা যদি আপনি তাকে বলেন যে সাবধান, তোমার গায়ে যেন পানি না লাগে, তোমার কাপড় যেন না ভিজে, এটা কি সম্ভব? সে পানির মধ্যে ডুবিয়ে আছে আর তাকে বলা হয়েছে যে তোমার কাপড় যেন না ভিজে, তোমার গায়ে যেন পানি না লাগে। একটা মানুষ দুনিয়ার পরিবেশের মধ্যে ডুবিয়ে আছে আর তাকে যদি আমরা বলি যে খবরদার, দুনিয়ার সাথে সম্পর্ক করিও না, আর দুনিয়ার সাথে তোমার দিলের যেন সম্পর্ক না হয়, তোমার দিলকে তুমি দুনিয়া মুক্ত রাখো, এটা কি করে সম্ভব? এটা তো সম্ভব না। আপনি দেখেন, এক জমানা ছিল যখন মসজিদে ইমাম সাহেব আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলতো, মুসল্লিরা আল্লাহ আকবর, আলহামদুলিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ জিকির করতো, এগুলো মসনুন দোয়া। তারপরে কেউ আয়াতুল কুরসি পড়তো, কেউ বা সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহ আকবর 34 বার পড়তো, এভাবে মসনুন দোয়াগুলো পড়তো। আর এখন ইমাম সাহেব যখন সালাম ফিরায় তো তবলিগের সবচেয়ে পুরান সাথীরাও পকেটের মধ্যে থেকে মোবাইলটা বার করে, মোবাইল করা শুরু করে, মাত্র সালাম ফিরালো ইমাম। মসনুন দোয়াগুলোও সে পড়ার মতো পরিবেশ মসজিদের মধ্যেও নাই। তো মসজিদেও যদি পরিবেশ না থাকে তো ঘরে কি পরিবেশ থাকবে? যেখানে মসজিদেও আমল করার পরিবেশ নাই, সালাম ফিরেবার সাথে সে ইস্তেগফার করবে, সে তসবি পড়বে, সে আয়াতুল কুরসি পড়বে, হাদিয়ায়ে মাসুরা মসনুনাগুলো পড়বে, আল্লাহুম্মা ইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহুম্মা ইন্নী আউযুকা মিন আযাবি জাহান্নাম, ওয়া আউযুকা মিন আযাবিল কবরি, ওয়া আউযুকা মিন ফিতনাতিল মাসীহিদ দাজ্জাল, ওয়া আউযুকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, أعوذ بك من المأثم والمغرم، اللهم إني أعوذ بك من عذاب القبر، لا إله إلا أنت، اللهم إني على سكرات الموت وغمرات الموت، اللهم حاسبني حسابا يسيرا. কোথায় এই সমস্ত দোয়াগুলো? এই সমস্ত দোয়াগুলোর জায়গা মোবাইলে নিয়ে নিছে, পকেটে হাত দিয়ে মোবাইলটা বাইর করি, ওইটা ঘুরতে থাকে, আর কোনো কিছুর খবর রাখে না। এই হলো মসজিদের পরিবেশ বর্তমানে। ঘরের পরিবেশ কি হবে? ঘরের পরিবেশ কি ভয়ানক অবস্থাতে আছে? এমন অবস্থায় মেয়ের মোহতারম দোস্ত, ঘরের পরিবেশকে পরিবর্তন করতে হবে। মসজুরাতের মেহনতের মাধ্যমে মহিলাদেরকে আল্লাহর রাস্তায় বের করে তাদের মাধ্যমে ঘরের পরিবেশ, ঘরের বাচ্চাদের তালিম তরবিয়তের উত্তম ব্যবস্থা ঘরের মধ্যে তৈরি করতে হবে, যাতে করে ঘরেও দিনই পরিবেশ কায়েম থাকে এবং মহল্লায় মকামি মেহনতের মাধ্যমে মসজিদগুলোকে আবাদের মাধ্যমে মহল্লার মধ্যেও দিনই পরিবেশ কায়েম করতে হবে এবং দোস্তার বুঝুক নিজের মধ্যে এই যোগ্যতা ধারণ করার জন্য আল্লাহর রাস্তায় 4 মাস 40 দিনের জন্য বের হইতে হবে। তখন আমাদের মধ্যে ওই ক্ষমতা আল্লাহ তাআলা নসিব করবেন যে আমরা নিজেদেরকেও বাতিলের হাত থেকে বাঁচাইতে পারবো, আমাদের পরিবার পরিজন, আমাদের পাড়া প্রতিবেশী সবাইকে আমরা বাতিলের হাত থেকে বাঁচাইতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন, এর জন্য নিয়ত করেন, এরাদা করেন যে ইনশাআল্লাহ 4-4 মাস যাদের এখনও হয় নাই 4 মাসের জন্য আল্লাহর রাস্তায় যাইব। যাদের 4 মাস হয়ে গেছে প্রতি বছর 4 মাস লাগাই, বিদেশ সফর করি এবং বছরে বছরে চিল্লা লাগাই, এইভাবে মাসে 3 দিন করে লাগাই, রোজানা 2.5 ঘন্টার মেহনত করি, রোজানা মশওয়ারা করি, তালিম ঘরে এবং মসজিদে তালিমের এহতেমাম করি আর মসুরাতের তালিমের পয়েন্ট চালু করি, যেখানে আমাদের মা বোনরা গিয়ে সপ্তাহে কমসে কম একদিন কিছু সময়ের জন্য হলেও কিছু দিনই কথাবার্তা শুনে একটা দিনই জেহেন বানিয়ে আসতে পারে এবং দিনই পরিবেশ সৃষ্টি করতে পারে। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করে।
Respected elders and brothers, our respected Sheikh Alda continues to sense that if a person is drowning and we see that this person is drowning, he's about to drown, and then we tell this person, don't let water touch you or don't let your clothes touch water, then my dear brothers and elders, that this is an absurd request, that this is not possible. That person is drowning and you're telling him, don't let water touch you. So my dear brothers, this analogy is our respected elder Sheikh gives is the example and the analogy of what we're experiencing today. That we are drowning in this dunya. We are drowning in our asbab. We are drowning in the materialistic world. And if we tell this person that don't let the dunya affect you, that is impossible. That is an absurd request. So my dear brothers, how can we save ourselves from this? Our respected Sheikh says that we have to go in the path of Allah tabarak wa ta'ala. When we go in the path of Allah tabarak wa ta'ala and we make this effort, that today when we go in the path of Allah tabarak wa ta'ala, we'll be able to save ourselves from this request. We'll be able to save ourselves from this drowning that we are. We're connected with so much to this dunya. So also our masturat. So what we need to do is we need to go in the path of Allah tabarak wa ta'ala. That we need to go for 40 days. We need to go for 4 months. If we haven't spent 4 months, then we go for 4 months. If we spend 4 months, then we make an intention to go 4 months every year. If we're not possible, then we'll make an intention to go 40 days every year. And we make intentions to go overseas, that we'll do overseas khuruj, overseas travels also. And that we will get in particular with our amal in our locality. And also about our masturat. That our masturat are also being affected by this. That our masturat, what do? That we need to bring ta'lim in the houses. When we bring ta'lim, so that ta'lim and the tarbiyah of our children. And we also need to take them to khuruj. We need to take them out of the environment. That we are drowning in this dunya. And to save ourselves from this dunya, to save ourselves from this drowning, that we need to remove ourselves out from this for a few times. That is for a while. So that is why our mashayikh are telling us to go on the path of Allah tabarak wa ta'ala. To remove ourselves, to ostracize ourselves from this materialistic world, even for a short period of time. So when we go on the path of Allah tabarak wa ta'ala, we'll be able to achieve this. We'll be able to start bringing those qualities into our life. We'll slowly bring those qualities into me that will be allow me to become like the Sahaba radiallahu anhum. I need to bring those qualities into my life. And so does our masturat. Our masturat also need to bring these qualities into their life. So we need to make tartib for our masturat, for them to go on the path of Allah tabarak wa ta'ala, for them to attend the ta'leems. And my dear brothers, and so that when they come back to their homes, they can also recreate this environment. So they can recreate this environment and make it an environment conducive to the deen of Allah tabarak wa ta'ala. Conducive to the deen of Allah tabarak wa ta'ala. Not an environment of a materialistic world. Not an environment where we're all drowning. Rather an environment where there is ta'lim, where there is tarbiyah of our children, where there is an iman, environment of iman. So my dear brothers, our mashayikh tell us that we have to go in the path of Allah tabarak wa ta'ala. And we make these intentions. If a person has done 4 months, then he should make the intention to do 4 months every year. If a person doesn't done 4 months, then he makes the intention to do 4 months. And then, sorry, this part I missed. And our respected Sheikh says, he gives an example. He says that there was a time where even the new satis would join. Once the imam finishes the salah, he would say, salam, imam would finish, assalamu alaikum, he finishes the salah. Then even the new brothers who joined the effort, they would do this, they would do the tasbihat. They would say Astaghfirullah. They would say Allahu Akbar. They would do Alhamdulillah. They would do Subhanallah 33 times. They would Alhamdulillah 33 times. Allahu Akbar 34 times. They would recite Al-Kursi. And some of them would recite some other du'as, some Muslim du'as, make some du'a. But today, my dear brothers, our respected Shaykh says, and let's look at our example. That today the Imam says, Assalamu Alaikum, he says, Assalamu Alaikum. Once the Imam does Assalam, even our most experienced satis take satisfaction. Even our most experienced satis, our brothers who the most old workers, what are we doing? We grab our phone and we start scrolling. We start roaming around our phones. My dear brothers, this is the condition of our new brothers. This is the condition of our experienced brothers. This is the condition of us in the house of Allah Tabaraka wa Ta'ala. Then what will be the condition of the houses? What scary status will our houses be in? What condition will our houses be in if this is the condition of us in the house of Allah Tabaraka wa Ta'ala, my dear brothers? That are we reciting the du'as? What are we supposed to do when the Imam says, Assalamu alaikum wa rahmatullah, Assalamu alaikum wa rahmatullah? What are we supposed to do? We're supposed to do our istighfar, we're supposed to do our tasbihat, our subhanallah, our alhamdulillah, our Allahu Akbar, our Allahumma our du'a, Allahumma anta salam, wa minka salam, tabarak ya dhal jalal ikram, Allahumma a'inni ala dhikrika wa shukrika wa husna ibadatik. And our Shaykh, respected Shaykh and Elder mentioned many du'as that we're supposed to recite. So we have to ask ourselves that all of these du'as, who's reciting? We're not reciting these du'as. All of these du'as that Nabi alayhi salatu wasalam recited and taught us to recite after our salat, then we're not reciting this. Rather, what are we doing? We're on our phones. Salam, salam, finish. We're inside the house of Allah tabarak wa ta'ala. We're scrolling our phones. That this is our condition. So we need to change this condition and to change this condition and to develop and to remove ourselves, that this, if this is our condition, the house of Allah tabarak wa ta'ala, we're so occupied with our phones, we're so occupied with all of these things that we're occupied with, then how can we save ourselves from this dunya? So that is why we need to leave. That is why we need to get out of this environment, go in the path of Allah tabarak wa ta'ala. And connecting to the point that that Shaykh mentioned first, which I translated earlier, that that to save ourselves from this environment that we're in, that to improve our conditions, to improve the life that we're living now, and become closer to Allah tabarak wa ta'ala, that is why we need to go in the path of Allah tabarak wa ta'ala. And once we go in the path of Allah tabarak wa ta'ala, we make this effort, and we do our maqami amal, our ta'aleem in our masjid, our ta'aleem in our homes, that our jawla here, and our jawla in our jawla weekly, our two jawlas weekly, our mashura, our going out every month, and our daily fikr, that all of these a'mal that we're going to be connected with, when we're going to be connected to these a'mal, then Allah tabarak wa ta'ala will instill within us the quality and the capability of becoming a da'i. And when we become the da'i, when we have the qualities of a da'i, when we have the qualities that Sahaba radiallahu anhu had, then my dear brothers, we will also be able to advance. We'll also be able to go and give da'wah and against the falsehood, and we'll also be able to advance like the Sahaba radiallahu anhu did. But my dear brothers, it requires us to leave this environment and go in the path of Allah tabarak wa ta'ala. That is why our respected Shaykh is saying, that we give intention, we make intention that we'll go far. It doesn't matter how far it is, or we'll be, regardless of far or near, or wherever it is, regardless of the time, we have to make intention to go out. And so for this, my dear brothers, give your intention, inshallah, for 4 months. Give your intention for 40 days. Our Shaykh has mentioned, as he mentioned in the beginning, that we make the intention for 4 months. If we've done our 4 months, then we still make intention for 4 months. If we can't do our 4 months, then we make intention for 40 days. We make the intention for 40 days every year. So for this, my dear brothers, give your names, inshallah. May Allah tabarak wa ta'ala. And it says, our Shaykh says, that once, inshallah, we go in the path of Allah tabarak wa ta'ala, and we bring this, then Allah tabarak wa ta'ala will give us this quality, and Allah will give us the tawfiq to advance against the falsehood, like the Sahaba radiallahu anhum did.
Allahumma salli ala Sayyidina Muhammadin wa ala Sayyidina Muhammadin wa barik wa sallim. Allahumma rabbana atina fi dunya hasana wa fil akhirati hasana wa qina azab an-nar. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم إنا نسألك من خير ما سألك منه نبيك محمد صلى الله عليه وسلم ونعوذ بك من شر ما استعاذك منه نبيك محمد صلى الله عليه وسلم وأنت المستعان وعليك البلاغ ولا حول ولا قوة إلا بالله العلي العظيم وصلى الله تعالى على خير خلقه سيدنا محمد وآله وصحبه أجمعين آمين برحمتك يا أرحم الراحمين.